This audio lecture is presented by www.islamicresearchacademy.com.
Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh. Man yahdillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan 'abdullahi wa rasuluhu. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم ويقول الرسول صلى الله عليه وسلم الأرواح جنود مجندة فما تعرف منها ائتلف وما تناكر منها اختلف সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি আমাদেরকে তার অফুরন্ত করুণায় সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের সবার পরম বন্ধু তিনি আমাদের মাওলা আনতা মাওলানা ফাগফির লানা আপনি আমাদের মাওলা আমাদের পরম সাহায্যকারী বন্ধু ওহুয়াল গফুরুল ওয়াদুদ তিনি হলেন পরম ক্ষমাশীল এবং পরম ভালোবাসা স্নেহমায়া দেয়ার মতো জাতে পাক এবং সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তার দয়ায় যার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন সালাত ও তাসলিম প্রেরণ করছি সমস্ত সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন তার স্ত্রীগণ এবং কেয়ামত পর্যন্ত অনাগত যত মুত্তাকীরা আছে সবার প্রতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বর্তমান যেই সমাজ যেই পৃথিবীতে আমরা বাস করি এই পৃথিবীটা বা এই যুগটা মানুষের এই জেনারেশনটা এমন একটি জেনারেশন যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউরফাউ ফিহাল ইলম ওয়া ইয়াকসুরু ফিহাল জাহল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে ইলম পর্বে ঈমান পর্বে যে ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে মূর্খতা মূর্খতার প্রাচুর্য আধিক্য সয়লাব হয়ে যাবে জ্ঞান কমে যাবে জ্ঞান উঠে যাবে একটা হলো বুদ্ধি আর একটা হলো জ্ঞান বুদ্ধি ব্রেনে থাকে আর জ্ঞান অন্তরে থাকে পার্থিব শিক্ষা শিক্ষিত হয়ে ভূতত্ত্ববিদ মহাকাশবিদ ডাক্তার এবং আরো যত রকমের জ্ঞান আছে পদার্থবিদ্যা প্রাণীবিদ্যা এই সব কিছু শিখে, এগুলো এই বিদ্যাগুলোর সম্পর্কটা মানুষের বুদ্ধির সাথে। কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মানুষ বুদ্ধিমান হয়, বুদ্ধিজীবী হয়, তারা দাবিও করে যে আমরা বুদ্ধিজীবী। বাংলাদেশে ডার্ক সাইডের টাইপের অনেক বুদ্ধিজীবী আছে। আর অন্তরের যেই জ্ঞান, এটা দিয়ে মানুষ জ্ঞানী হয়। বুদ্ধিটা হলো মোমবাতি। এখানে যদি আমি 1 কোটি মোমবাতি আলামিন মসজিদে এনে স্তূপীকৃত করে রাখি, কতটুকু আলো হবে রাতের বেলায়? শুধু মোমবাতি এনে রাখলাম, আগুন দিলাম না, মোমবাতিতে তার সলিতার মধ্যে আগুন দিলাম না, মোমবাতি এনে স্তূপীকৃত করে রাখলাম, এতে কোনো আলো হবে না। আলো তখনই হবে একটা মোমবাতিতে যদি আগুনটা জ্বালিয়ে দিই। বুদ্ধি মোমবাতি, আর জ্ঞান হলো সেই মোমবাতির আগুনটা। আপনি বুদ্ধিজীবী হবেন, অনেক বুদ্ধি আছে আপনার, কোটি 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 বুদ্ধি আছে। এই সব বুদ্ধি নিয়ে আপনি জাহান্নামে যাবেন। বুদ্ধির জোরে, বুদ্ধির প্রাবল্যে, বুদ্ধির অতি বেগে আপনাকে জাহান্নামে নিয়ে ফেলবে। ইবলিসেরও খুব বুদ্ধি ছিল, বুদ্ধির ছোটে সে জাহান্নামী। বুদ্ধিকে আলোকিত করতে হবে জ্ঞান দিয়ে, যে জ্ঞান আসমান থেকে এসেছে। ইলম এটা নূর, বুদ্ধি নূর নয়। আবু জাহালের বুদ্ধির কোনো অভাব ছিল না। সাইয়্যিদুল ওয়াদি, মক্কা উপত্যকার সে সবার নেতা আবুল হাকাম, বুদ্ধির পিতা, বুদ্ধির জনক। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল হলো, সেই ওহীর জ্ঞানের আলোকে সেই বুদ্ধির জনককে, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ওই যুগে এর চেয়ে বড় কোনো বুদ্ধিজীবী ছিল না, সেই বুদ্ধিজীবীকে কি বলা হলো? আবু জাহাল, জ্ঞানে মূর্খতার জনক। সে মূর্খতার জনক। বর্তমান বিশ্বে আবু জাহালদের সংখ্যা শত শত কোটি। সেই ধরনের আবু জাহালদের অভাব নেই এখন আর, জাহেলদের কোনো অভাব নেই। কত চর্চা, সে ভূতত্ত্ব বিদ্যায় কত পারদর্শী, সূক্ষ্ম সূক্ষ্ম সবকিছু সে আবিষ্কার করে। পদার্থবিদ্যার মোটামুটি সমৃদ্ধি অর্জন করে এই শতাব্দীকে তারা ঘোষণা করেছে, প্রাণীবিদ্যার শতাব্দী। কত জ্ঞান! আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব দিয়ে বিশ্ববিখ্যাত, মাধ্যাকর্ষণ শক্তি, যদিও সেটা তিনি দাবি করেছেন তারও 500 বছর আগে একজন মুসলিম মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে রেখে গেছেন, কিন্তু ইউরোপের এসব মানুষেরা যারা মুসলিমদের স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, যেই যুগে মুসলমানদের হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছিল, সে যুগে খ্রিস্টানদের একটা প্রাইমারি বিদ্যালয়ও ছিল না। ইসলাম পৃথিবীতে আসার পরে 700-800 বছর পর্যন্ত ইউরোপের শিক্ষার ভাষা ছিল আরবি। কিন্তু আমাদের জ্ঞানের সেই জমিদারি চুরি হয়ে গেছে আমাদের অযোগ্যতার কারণে। পিতার জমিদারি, তার বিশাল বিশাল জমিদারি অঞ্চল, এর দলিল ডকুমেন্টস, এর রেকর্ড কিছুই ছেলেরা সংরক্ষণ করেনি। আরেক জবরদখলকারী এসে সব দখল করে এখন বলছে সব আমাদের, তোমাদের কি কিছুই নেই। আমাদের আল জাবের, জাবের ইবনে হাইয়ান আল জাবের, ওনার আবিষ্কার করা যেই যে অঙ্কশাস্ত্র দিয়ে আজকের বিজ্ঞান আকাশে উড়ে, ওনাকে ওরা চুরি করে নিয়ে এরা বলছে অ্যালজেব্রা। হয়েছে, আল জাবের হয়ে গেলেন আল জাবরা, এবনে রশদ তিনি হয়ে গেলেন আবে রশ। কি করে চিনবেন আপনি? আপনার আপনারই ধন যে চুরি হয়ে এল আল জাবের হয়ে গেল আল জাবরা, ইবনে রশদ তিনি হয়ে গেলেন আবে রশ। এখন সব কিছুর মূলে দেখা যায় সব খ্রিস্টান ভদ্রলোকেরা, মুসলিমরা নাই। এখন বের হবে কারা ছিল এগুলোর গোড়ায়। প্রিয় ভাইয়েরা, এই মুসলিম তারাই তাদের বুদ্ধিকে জ্ঞানের আলোকে আলোকিত করে সারা বিশ্বকে রাস্তা দেখিয়েছিল। জ্ঞান আর বুদ্ধির মধ্যে একটা ঝগড়া হয়েছে। বুদ্ধি বলে আমি শ্রেষ্ঠ, কারণ আমাকে দিয়ে পৃথিবীর সবকিছু বোঝা যায়, স্রষ্টাকেও বোঝা যায়। ইলমুল আলিম ওয়া আকলুল আকিল ইখতালাফা আইয়ুনাল্লাযী ক্বাদ আহরাযাশ শারাফা। একজন একজন জ্ঞানীর জ্ঞান আর একজন বুদ্ধিমানের বুদ্ধি তারা ঝগড়া করছে যে আমাদের কে বেশি শ্রেষ্ঠ। قال العلم انا الذي احرزت غايته قال العقل انا الرحمن بيعرفا علم বলল জ্ঞান বলল আমি তো প্রতিযোগিতার টার্গেটে পৌঁছে গেছি, আমি মর্যাদার শীর্ষটা আমি অর্জন করেছি। আকল বলল যে আমি না হলে তো কিছুই আপনি বুঝবেন না, বুঝতো আমার কাছে, আমি বুদ্ধিজীবী, আমাকে দিয়ে সৃষ্টিকে স্রষ্টাকে বোঝা যায়। ফাফসাহাল ইলমু ইফসাহান ওয়া ক্বালা লাহু আইয়ুনার রহমান বিহি ক্বাদ ইত্তাসাফা। তখন ইলম জ্ঞান আকলকে বলল, বুদ্ধিকে বলল, আচ্ছা ঠিক আছে, ঝগড়ার কোনো দরকার নেই, মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি কি নিজেকে বুদ্ধিমান বলেছেন না জ্ঞানী বলেছেন, এইটাতে ফয়সালায় আসেন, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে কে বড়, আকল বড় না এলম বড়, বুদ্ধি বড় না জ্ঞান বড়, না আল্লাহ নিজেকে কি বলেছেন, বুদ্ধিমান বুদ্ধিজীবী না জ্ঞানী মহাজ্ঞানী। দেখা যায় আল্লাহ তাআলা নিজেকে কোথাও বলেনি যে আকিল, আমি একজন বুদ্ধিজীবী বুদ্ধিমান। আল্লাহ সব জায়গায় বলছেন আলিম, ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, ওকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর রহমান ও আল্লামাল কোরআন আল্লামুল গুয়ুব। কোরআনে কত কত বার, শত শতবার আল্লাহ নিজেকে জ্ঞানী বলেই কেবল বিশেষিত করছেন, নিজের গুণ বর্ণনা করছেন, কোথাও বুদ্ধিজীবী বুদ্ধিমান নিজেকে বলেন, কারণ জ্ঞান ছাড়া বুদ্ধিটা অচল, অন্ধকার। এলম যখন এই কথা বলল তখন বুদ্ধি এলমের কপালে একটা চুমা দিয়ে আস্তে করে বিদায় হয়ে গেল যে না, আমি ভুল বুঝেছিলাম, আসলে আপনি সেরা। এখন আলামিন মসজিদে আপনারা যারা আসেন আপনারা কি, এই জবাব আমাকে দিতে হবে না, প্রত্যেকে নিজেকেই দেন যে আমি একজন বুদ্ধিমান বুদ্ধিজীবী না আমি একজন জ্ঞানী। জ্ঞানী হলে কয়টা আয়াত মুখস্থ আমার, জ্ঞানের কয়টা ভার্স আমার মুখস্থ। আমি যদি জ্ঞানী ভাবতে চাই তাহলে কতগুলো মহানবীর সহিহ হাদিস বিশুদ্ধ সনদে যাচাই বাছাইয়ে এক্স-রেতে আল্ট্রাসোনোগ্রামে অণুবীক্ষণ যন্ত্রে দর্শনে সবগুলো পরীক্ষা নিরীক্ষায় যে হাদিসটি সহি শুদ্ধ বিশুদ্ধ বিশুদ্ধ সূত্রে এসেছে বলে প্রমাণিত হয়ে গেছে, এটা জ্ঞান। আর যেটা সহি নয় সেটা জ্ঞান না। আলামিন মসজিদে আসলেই তো কেবল গৌরবের বিষয় হয়ে যায় না, এটা গৌরবের হবে তখন এখানে যে আসলাম, কি চেতনাটা লাভ করলাম, প্রেরণাটা কি লাভ করলাম, কি পেলাম। এই জন্য আলামিন মসজিদের বুদ্ধিজীবী ভাইয়েরা, বোনেরাও থাকতে পারেন, কম বেশ আপনারা বেশিরভাগ বুদ্ধিজীবী আমি দেখতে পাচ্ছি, জ্ঞানীও আছেন, জ্ঞানটা বাড়াতে হবে, বুদ্ধির পিছনে জীবনটা শেষ করেছেন, বুদ্ধির পিছনে জীবনটা শেষ। বুদ্ধি কি জিনিস চিনতে না পেরে দোকায় পড়ে আছেন যে আমি বড় জ্ঞানী, না এটা তো জ্ঞান নয়, আপনার এই বুদ্ধি তো জ্ঞান নয়। জ্ঞান তৈরি হয় না, জ্ঞান বানানো যায় না, বুদ্ধি বানানো যায়, বুদ্ধি তৈরি করা সম্ভব। বিকাশমুখী ব্রেইন আল্লাহ দিয়েছেন, যত বুদ্ধি চর্চা করবেন তত নিউরন বাড়বে, ব্রেনের গভীরতা বাড়বে, এর পাওয়ার বাড়বে, এটা তৈরি করা যায়, কিন্তু জ্ঞান তৈরি করা যায় না। এই জন্য সহিহ হাদিস লাগে, কারণ আপনি তো বানাতে পারবেন না। সহিহ শুদ্ধভাবে রাসূল বলেছেন কিনা ওটা প্রমাণ হলেই, প্রমাণ হলো এটা একটা জ্ঞান। এই জন্য হাদিসে এটা বলা হয়নি বিনাউল ইলমে ফরিদা, জ্ঞান বানানো জ্ঞান তৈরি করা ফরজ, এটা বলা হয়নি। বলা হয়েছে তলাবুল ইলমে ফরিদা, জ্ঞান কোথায় আছে খুঁজে আনো, কোন লাইব্রেরিতে আছে, কোন ইমাম, কোন খতিব, কোন আলিম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন কিতাব, কোন গ্রন্থে আছে খুঁজো। এটা তুমি বানাতে পারবে না, এটা বানাবার সাধ্য তোমার নাই। এটা সৃষ্টিকর্তার গুণ বিশেষণ, এটা গ্রন্থের মধ্যে আছে, সেখান থেকে খুঁজে বের করো। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই জন্য যিনি কোরআনের অন্বেষণকারী আর সহিহ হাদিসের অন্বেষণকারী, সহিহ হাদিসেই মূল হাদিস। কিন্তু আমাদের বাঙালি ভাই বোনেরা মনে করে এই হুজুরগুলি, নতুন নতুন হুজুরগুলি হাদিসের বিরুদ্ধে এরা কেন লাগলো, এরা আর কোনো কাজ পায়নি, এখন এরা হাদিসের বিরুদ্ধে লাগছে, এরা মওযু হাদিসের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, মওযু হাদিসও তো একটা হাদিস, সমস্যাটা কি? মওযু হাদিসও একটা হাদিস, এই হুজুরটা কেন মওযু হাদিসের বিরুদ্ধে কথা বলে? আসলে মওযু শব্দের অর্থ যে উনি বুঝলেন না, সমস্যা তো এখানে। মওযু মানে বানোয়াট, মিথ্যা। এখন আমরা এটাকে হাদিস বলাতে পাবলিক ধোকা খায়, যেহেতু আরবি শিক্ষা নাই, আমরা তো সবাই ইংলিশম্যান, ইংলিশ মিডিয়ামে পড়াতে পারলে বাহ, আরবি কোরআন কিছু মুখস্থ পারলে, পুরো কোরআন হাফেজ হলে বা কি যায় আসে? আমি যদি বলি আমার ছেলেটা হাফেজ, শ্রোতার মধ্যে তেমন কোনো একটা গুরুত্ব আসে না, একটা চেঞ্জ আসে না মনের মধ্যে, হ্যাঁ একটু চোখটা বড় করে দেখি, হৃদয়টাকে শানিত করে একটু দেখি, হাফেজে কোরআন। আমাদের চোখ বড় হয় যখন শুনে হ্যাঁ আমার এটা ছেলে অস্ট্রেলিয়া থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি করে এসছে, আর যদি ডক্টরেট হয় তাহলে তার কোনো কথাই নাই, চোখটা বড় হতে হতে কতটুকু হবে আল্লাহ জানে। এই সর্বনাশ কি হয়ে আসলো? আরবের বেদুইন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, একটা থলি পেল, কি জানি গোল গোল দেখা যাচ্ছে থলি, ও ভেবেছিল মনে হয় ভাজা ভুট্টা বা এই জাতীয় কিছু। থলিতে নিয়ে খুলে দেখলো যে সব প্রবাল মুক্তা, একটা থলি দিয়ে সারা পৃথিবীর গম কিনে ফেলা যাবে, সারা পৃথিবীর ভুট্টা কিনে ফেলা যাবে, হাজার হাজার কোটি টাকার এটা। কিন্তু সে তো চিনল না, সে ফেলে দিয়ে বললো সি সি, আমি ভেবেছিলাম ভুট্টা বুঝি একটু খাবার কাজে লাগবে, অপদার্থ কোথাকার, যা ফেলে দিয়ে চলে গেল। না আমরা তো ভুট্টার কদর বুঝি, আজকে বাঙালি, আজকে সারা পৃথিবীর মুসলমানের মায়ের খাচ্ছে সব ভুট্টা পন্থী, ভুট্টা চিনে, ভুট্টা যত খাবেন তত বেশি ভুট্টু হবেন আর তত বেশি মার খাবেন। ভুট্টু সাহেবের তো ফাঁসি হয়েছিল, আরবের ওই বেদুইনের মতো মুক্তা চিনল না, ভুট্টা চিনি। আর সাহাবিরা মুক্তা চিনতেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের সমাজে কানা রাজুলু মিন্না ইজা করা সূরা আল বাকারা আযুমা ইনদানা, সূরা বাকারা মুখস্থ আছে তোমার, আরে সর্বনাশ, কেমনে পারলা তুমি? ওকে দেখার জন্য আসতো লোক, যে এখানে এই গ্রামে একটা লোক আছে সুরা মাকারা পুরোটা মুখস্থ আছে। আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, আজুবা ইন্দানা, কোন আনাস? আরবের সবচেয়ে চালাক জ্ঞানী বুদ্ধিজীবী এক এক ব্যক্তি, যে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেবা দিয়েছেন, একদিনও বলতে হয়নি আনাস এ কাজটি কেন করলে না, একদিনও বলতে হয়নি আনাস এ কাজটি কেন করেছ। ফামা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু ওয়ালা লিশাইইন লাম আসনাহু লিমা লাম তাসনাহু। সহিহ বুখারীর আনাসের বক্তব্য কতটা বিচক্ষণ। মুসলমান কোন লেভেন ডিশ মার্কা হয় না, লেভেন ডিশ লোকের ইমান আছে কিনা আমার সন্দেহ আছে, কারণ ইমান তো লেভেন ডিশ না। নবীজি বলেছেন, জাহান্নামি চিনো আর দাইফ আল্লাযী লা জাবার লাহু, ওই হীন চেতা লোক, মনোবল বলতে কিছুই নেই, আল্লাযী লা জাবার লাহু শক্তি সামর্থ্য কিছুই নেই, আল্লাযীনা হুম ফীকুম তাবাউন শুধু মানুষের ধামা ধরা, সেবাদাস সেবাদাসী তাবেদার শুধু ধামা ধরা, আরেকজনের আরেকজন কি করে শুধু এটা দেখে, নিজের কোনো ক্রিয়েশন নেই, নিজের কোনো সৃজন নেই, এইরকম দুর্বল টাইপের লোককে নবীজি বলেছেন জাহান্নামী। কয়েক শ্রেণীর মধ্যে এটা এক শ্রেণী, এরা জাহান্নামী, ধামা ধরা ফালতু লোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় কোনো যুবককে যখন দেখতেন আস্তে আস্তে হাঁটে, সুফি টাইপের, পীর সাহেব অথবা পীর সাহেবের মুরিদ, পীর সাহেবরা কেউ খেপবেন না যদি কেউ থাকেন, আমি ওমরের কথা বলছি, আসলে আপনাদের কথা বলছি। আমি এক পীর সাহেবকে দেখেছি, উনি কমলা খাচ্ছিলেন, আমার সামনে ওনাকে কমলা এনে দেওয়া হলো, উনি হাত বাড়াচ্ছেন না, কারণ কমলার যে এই কঠিন উপরে যে কভারটা, এটা কেমনে ভেদ করবো, এটা ভেদ করতে গেলে তো পীর মুরিদি আমার আমার পীরত্বের এটা একটা হানি হবে, তাহলে বুঝে গেল হুজুরের কিছু শক্তি সামর্থ্য আছে, এটা তো পীরের খেলা, পীর হবে একেবারে চেহারায় কোনো রক্ত নাই, দুর্বল, হুজুর হাঁটতে পারেন না, হুজুরকে পালকির ভিতরে ছড়ে ওনাকে কাঁধে তুলে নিতে হয়, এই নিয়ে আল্লাহর ফেরেশতা, আহারে একেবারে আল্লাহর ওলি, দুনিয়া সম্বন্ধে কোনো খোঁজখবর নাই। এইরকম ওলি সমাজে আরো কিছু থাকলে আলোকিত হয়ে যেত, এইটা হলো পীর সাহেব আমাদের বাংলাদেশে। যত কানা ল্যাংলা লুলা পঙ্গু অথর্ব হতে পারবেন তত বড় পীর সাহেব, অথর্ব হতে হতে পঙ্গু হতে হতে পালকিতে চড়ে চারজনের কাঁধে চড়তে পারবেন, মরা লাশের মতো মাইয়েত, এ মাইয়েত হতে পারলে আপনি বড় পীর। ওমর এসব পীর সাহেবদেরকে লাঠি দিয়ে ফেটে দিতেন, যুবককে রাস্তায় দেখলে আস্তে আস্তে হাঁটতেছে, এই তুমি আস্তে হাঁটো কেন, লা তুমি তালাই না দিন না, আমাদের এই দিন ইসলামকে মেরে ফেলো না, এটা দুর্বলের ধর্ম না, এটা আস্তে হাঁটার ধর্ম, এটা জোরে হাঁটার ধর্ম, এটা ওই হাঁটওয়ালাদের ধর্ম, যে হাঁট মিনিটে 70 বারের বেশি স্পন্দন করে। তোমার পাটা মিনিটে কয়বার চলছে, অন্তত 60-65 বার তো চলতে হবে। আমরা নবী পেয়েছি কিরকম, আস্তে হাঁটার নবী আমরা পাই নাই, আমাদের নবীর হাঁটাটা সামাইলে তিরমিজি খুলে আবহাওয়ার আর বর্ণনা দেখুন, জারিউল মেশিয়া, খুব দ্রুত ছটপটে হাঁটনেওয়ালা নবী। ইন্না লানুজহিদু আনফুসানা ওয়া ইন্নাহু লাগাইরু মুক্তারিদ, ওনার পিছে হাঁটতে গেলে ওনার সাথে থাকতে গিয়ে সর্বশক্তি খরচ করে পারতেছি না, মাঝে মধ্যে গ্যাপ হয়ে গেলে দৌড়ে ওই গ্যাপটা পূরণ করতে হয়। একজন জেনারেল আর্মি চিফ হাঁটছেন, আমাদের সেক্রেটারি সাহেব কিছু বুঝবেন, উনি এরকম ছিলেন তো এক সময়, এখন ওই হাঁটা হয়তো এখন জানি না কি অবস্থায় আছে। আল্লাহ রাসূল এইভাবে হাঁটতেন, যুবকরা হেঁটে কুলাতেন না, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, এমন স্প্রিং করে পায়ের গোড়ালি নয় পায়ের অগ্রভাগের উপরে ভর রেখে এমন ভাবে হাঁটছেন, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, মনে হয় যেন উঁচু পাহাড় থেকে ঢালুর দিকে স্রোতের মতো ধেয়ে আসছেন এই অবস্থা। এই হাঁটা হাঁটলে এই পীর সাহেবকে বাংলাদেশে কেউ পছন্দ করবে না। এটা একটা পীর হলো হর করার মতো দৌড়ে। আমাদের সহি হাদিস জানি না, ভুল হাদিস জানি, মৌজু হাদিসের মায়া। মৌজু হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না, কি দেশ! আর মিথ্যা হাদিস সারা জীবন শিখে মধু শব্দের অর্থ কি এটাও শিখে হলো না। ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি, মদন শব্দের অর্থ কি এটা জানলাম না। ধিক্কার এই ডিগ্রি, আল্লাহর ধিক্কার, সমস্ত ফেরেশতার ধিক্কার, সমস্ত মানব জাতির ধিক্কার ওই ডিগ্রির উপরে, যে ডিগ্রি নিয়ে একটা আরবি একটা কোরআন জ্ঞানের মূল বাহনের এক দুটো শব্দের অর্থ শিখা হলো না। এই জন্য আলামিন মসজিদের বুদ্ধিজীবী ভাইয়েরা যদি থাকেন তাহলে জ্ঞানী হতে হবে। আলামিন মসজিদের নামটা বারবার নিচ্ছি কারণ যেহেতু আলামিনের মধ্যে আমি খুতবা দিচ্ছি, এই জন্যই। এর অর্থ এই নয় যে শুধু আলামিনের মসজিদের মুসল্লিরাই দোষী আর বাকিরা সব ফেরেশতা, না। ওদেরকে পেলে আরো বেশি কথা বলতাম, আরো কড়া ভাষায় বলতাম। আপনারা তো জ্ঞান চর্চা করেন, এই মসজিদের মুসল্লি হতে হলে কমপক্ষে 100 হাদিস মুখস্থ থাকা চাই। আমি সামনে খুতবা দিতে আসলে যে কোনো একজনকে আমি দাঁড় করিয়ে 2-4টা হাদিস শুনতে চাইব। আবার ভয়ে চলে যান না, কারণ আমার হাতে কোনো পুলিশ ব্যবস্থা নাই যে আমি আপনাকে কিছু একটা করব, কিন্তু একটা কথা বলবো, সেটা ভালোর জন্য, সেটা ভালোর জন্য। ডাক্তার টিউমার অপারেশন করতেছে, রোগীর পেট ফেঁড়ে ফেলছে, 3-4 কেজি রক্ত ঝরিয়ে ফেলেছে, কি ডাকার ডাক্তার! কিন্তু তারপরও সেই ডাক্তারকে 40,000 টাকা দিয়ে আরো কত শ্রদ্ধা জানিয়ে রুগী আজীবন তার প্রতি কৃতজ্ঞ শুক্রিয়া গুজার থাকে। কেন থাকে? ও জানে ওর এই অপারেশনটা আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে, ও আমার রক্ত ঝরিয়েছে আমাকে মারার জন্য নয়। রক্ত ঝরানো দু প্রকার, একজনে ঝরায় মারার জন্যে, আরেকজনে ঝরায় বাঁচাবার জন্য। ও ঝরিয়েছে বাঁচাবার জন্য। আপনাদের যদি কিছু ইজ্জতের রক্ত ঝরে আলামিন মসজিদে এসে, আমার মনে হয় না কোনো লস হবে এতে, কারণ এটা নিয়ত ভালো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুধু শুধু নরমে কাজ হয় না। আপনারা বাঙালি হিসেবে নরম কি পছন্দ করেন আমি জানি, কারণ আমি পীর সাহেবদের অবস্থা দেখে আমি বুঝি। সব বাংলাদেশের 17 শ্রেণীর মানুষের কাছে পুরা রাষ্ট্রের সব সম্পদ ওদের হাতে জিম্মি, তার মধ্যে অন্যতম শ্রেণী হলো পীর সাহেবেরা। 2,500, 1,000, 2,000 কোটি টাকা কোনো ব্যাপার না ওনাদের কাছে, কারণ ওনারা তো নিজেদের উপরে দেবত্ব আরোপ করেন, ওনারা নিজেই দেবতা। আর আমরা তো দেবতা হইতে পারি না, আমরা গোলাম। তো গোলামকে কে হাদিয়ে দেবে কোন? আমরা আল্লাহর গোলাম হিসেবে যেন হাঁটি আমাদের তো আসে না। ওনারা তো দেবতা, সে যে আখেরাতে তরিয়ে দিবেন। আমি কাজী ইব্রাহিম তো দাবি করতে পারি না কোনোদিনও যে তোমাকে আমি তরিয়ে নেব, আমি তোমার আশ্রয় দেব। এই দেশের পীর সাহেবরাই ওয়াজ করে যে ভাইয়েরা কোনো চিন্তা করবেন না, আমাদের দাদা পীর সাহেব হাসরের ময়দানে যখন স্টিমার নিয়ে আসবেন, কোন কোম্পানির স্টিমার এটা বলছেন না, স্টিমার নাকি নিয়ে আসবেন উনি। তা আমি একজন যে ওনার সেই বড় পীর সাহেবের ছোট পীর খলিফা, আমি একখান ভেলার মতোই তো ভেলায় চড়ে থাকলে স্টিমার থেকে যদি স্টিমারওয়ালারা দেখে যে একটা লোক বিপদে পড়ে আছে, ভেলায় চড়ে হাবুডুবু খাচ্ছে, বলেন তো সেই স্টিমার থেকে সেই মহান ব্যক্তিরা তুলে নেবে না? মুরিদরা সবাই বলে হ্যাঁ অবশ্যই তুলে নেবে। এই তো বুঝে হয়। তাহলে হুজুর একজন ভেলা, ভেলায় চড়ে থাকলেও তো স্টিমারের একটা সম্ভাবনা আছে, সেই ভেলাটাও যদি না থাকে তাহলে ডুবে মরে যাবে। স্টিমারের স্টিমার নিয়ে যিনি আসবেন তিনি তো আমার খোঁজ পাবেন না, আমার দশা তো টাইটানিকের মতো হবে। যতই কামান দাগিয়েছে ওরা বলেছে আমি তো আপনার থেকে 93 নটিক্যাল মাইল দূরে, আমি কিভাবে আসবো? আপনি তো 11:40 আপনার তলা ফেটে গেছে, আপনি তো ডুবে যাবেন 2 ঘন্টা, আর আমি আসতে লাগবে 4 ঘন্টা, কিভাবে বাঁচাবো? বুদ্ধিজীবীরা সবাই টাইটানিক, তলা ফাটা। এখন ওই যে কেফারথিয়া জ্ঞানী, সে আসবে বাঁচাতে, আপনি তো তার আগে ডুবে যাবেন। কেফারথিয়া জাহাজটা এসে বাঁচিয়ে নিয়েছে অনেককে, 700 বুদ্ধিজীবীকে বাঁচিয়ে নিয়েছে টাইটানিকের ডুবে যাওয়া। আপনাকে আমাকে যাতে টাইটানিকের পরিণতি বরণ করতে না হয়, এই পৃথিবীতে যারা পানি ভিতরে ঢুকায় এরা সব টাইটানিক। এই পৃথিবীতে থাকতে হলে দুটা জিনিস, একটা হলো বডি আছে, এইটা দুনিয়ার পানি পান করবে, পানি ফল পান করবে, পানি জাত খাদ্য এটা গ্রহণ করবে, এই বডিতে এটা দেন। কিন্তু আরেকটা জিনিস আছে রূহ, সেটা ঊর্ধ্বজগতের জ্ঞান তার খাদ্য, ঊর্ধ্বজগতের জ্ঞান তাকে দিতে হবে, কোরআনের আয়াত ভাষ দিতে হবে, নবীর সহি আদেশ তার খাদ্য এটা দিতে হবে, একই সাথে দুইটা। এই জন্য খাবার আগে বিসমিল্লা, এই জন্য খাবার শেষে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রুহের খাবার, আর বাকি যেটা খেলেন ভাতে মাছে বাঙালি সেটা দেহের খাবার। জাহাজ সাগর ছাড়া চলে না, টাইটানিক আটলান্টিক ছাড়া চলে না, জাহাজ লাগে, সাগর লাগে জাহাজের জন্য, কিন্তু ওই সাগরের পানি যদি তার ভিতরে ঢুকে তাহলে করুন ইতিহাস। দুনিয়ারূপ এই সাগরের পানিগুলি মনের ভিতরে ঢুকাবেন না, মনের ভিতরে থাকবে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনগুলো সেইফ থাকে, শান্তিময় থাকে, প্রশান্ত থাকে, সজীব থাকে, সতেজ থাকে, বেঁচে থাকে। একমাত্র একটা জিনিস দিয়ে দ্বিতীয় কোনো জিনিস নাই সেটাকে রক্ষা করার, সেই জিনিসটা কি? জিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, মানে আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সহি হাদিস, আল্লাহর সালাত, আল্লাহর জন্য জাকাত, আল্লাহর জন্য সিয়াম, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য হালাল জীবন যাপন, আল্লাহর জন্য স্ত্রীদের পর্দা করানো, আল্লাহর জন্য সুদ ঘুষ হারাম দুর্নীতি এগুলো থেকে দূরে থাকা, আল্লাহর জন্য শিরিক না করা, আল্লাহর জন্য বিদআত না করা, এগুলি জিকরুল্লাহ। এগুলি কি? এগুলি জিকরুল্লাহ। কোন মসজিদে সহি খুতবা হয় সেই মসজিদের খুতবা শোনা, এটা জিকরুল্লাহ, এগুলি জিকরুল্লাহ, এটা দিয়েই মনটা বাঁচে। আমাদের ম্যাক্সিমাম নবীজি বলেছেন দুনিয়া মুসারা, এক সময় আসবে শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়ার মোহ মানুষকে আখেরাত ভুলিয়ে দেবে। বাংলাদেশের এমন শিক্ষা ব্যবস্থা এখন হয়েছে যে ছেলেমেয়েরা আখেরাত অবিশ্বাস করা শুরু করেছে, খাওয়া দাওয়া ভর্তি করো শিক্ষা ব্যবস্থা, দুনিয়া কা মজা লে লো শিক্ষা ব্যবস্থা। ছেলেমেয়েরা কয় কিসের আখেরাত, আখেরাত মরার পরে আর আমি, আমাদের একজন বড় কথা সাহিত্যিক উনি ওনার এক সাহিত্যে লিখেছেন, মরার পরে কি হবে? আসলে মৌলবীরা বলে যে আবার জীবিত হতে হবে, আমার বিশ্বাস হয় না, তো যদি হই তাহলে এটা একটু করে রাখলাম যদি কাজে লাগে। এই হয়ে গেছে এখন অবস্থা, দুনিয়ার মোহ আমাদের ভিতরে ঢুকে গেছে, এটা বাইরে রাখতে হবে। জাহাজ যেমন পানিকে তার তলার নিচে রাখে, দুনিয়াটা আল্লাহ পায়ের নিচে রেখেছেন, আমরা দুনিয়ার উপরে হাঁটি প্রতিদিন, দুনিয়াকে পদদলিত করি। আপনি একটা মানুষকে যদি পায়ের নিচে রেখে তাকে পদদলিত করেন, সে কত ক্ষিপ্ত হবে, জীবন দিয়ে আপনাকে প্রতিহত করবে। সেরকম এই মাটির সুন্দর পৃথিবীকে পায়ের তলায় প্রতিদিন পিষ্ট করে হেঁটে চলি তার উপর দিয়ে। তার মানে এই দুনিয়াটা যেমন পায়ের তলা রেখেছি, এটাকে পায়ের তলাতেই রাখো, আর উপরে তুলো না, উপরে তুললে তো গেড়ে গেলা, তুমি হাঁটাও বন্ধ হবে, জীবনও শেষ হবে। প্রিয় ভাইয়েরা, আমি জ্ঞানের কথা বলছিলাম, এই জন্য এখানে সহিহ হাদিসের উপরে খুতবা আমরা দেই। শুধু ইমাম সাহেব সহিহ হাদিস জানবে আর মুক্তাদি সাহেবরা কেউই সহিহ হাদিস মুখস্থ করবে না, এটা হবে না। কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগানটা যদিও ওই ভুট্টাওয়ালারা দিছে, কিন্তু আমি আধ্যাত্মিক খুতবা হিসেবে এটা আমি বলতে পারি, রুহেরও তো একটা খাবার আছে, সেই রুহের খাবারটা কোরআন আর সুন্নাহ সহি হাদিসগুলি, এগুলি কেউ খাবে কেউ খাবে না তা হবে। শুধু ইমাম সাহেবরা কেবল সহি হাদিস আত্মাকে দেবে, আপনি দেবেন না, না। যারা শোনা মুসলমান এরা জাহান্নামী, আর যারা পড়া মুসলমান স্টাডিকারী মুসলমান এরা জান্নাতি। এটাও সহি হাদিস এসেছে, মুসনাদে আহমদের সহি হাদিস, মিশকাতের আজাবুল কবর অধ্যায়ে 1-2 নম্বরে হাদিসটা পেয়ে যাবেন। যখন প্রশ্নগুলি হবে 4টা প্রশ্ন, তখন হিপোক্রেটস মুনাফেক সন্দেহবাদী সন্দেহ লাগে, ওই যে বলল মৌলবীরা কয় আর আরেকবার নাকি কবর থেকে উঠানো হবে, যদি সত্য হয় তাহলে কি হবে, এই সন্দেহবাদী যারা এদেরকে যখন ভাইবা, কবরে তো শুধু ভাইবা, ওখানে কোনো রিটেন পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, শুধু ভাইবা 4টা প্রশ্ন, কত ভাইবাতে পাশ করলেন, আমরাও করলাম, আসল ভাইবাতে পাশ করবেন কি না, সেটার জন্য কোরআন আর সহি হাদিসের দরকার। শুধু শোনা শোনা মুসলমান হলে হবে না, একরা কিতাবটা নিতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, জ্ঞান ছাড়া হবে না। হিপোক্রেটসকে প্রশ্ন করা হবে, উনি কে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করা হবে, ও বলবে সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, আসলে আমার কোনো জ্ঞান না, আমি শুনতাম, লোকেরা ওনার সম্বন্ধে কেউ ভালো বলে কেউ মন্দ বলে, এই যা আমি শুনেছি, কিন্তু আমার কোনো, আমি কোনো দলিল ডকুমেন্টস কোরআন কিতাব গ্রন্থ ঘাটাঘাটি করিনি, পড়ালেখাও নাই, বা দুই একটা ভার্স মুখস্থ করি নাই, আমি তো জানি না, আমার আর কোনো জ্ঞান নাই, শুধু শোনাটাই বুঝি। এই শুধু শোনা 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 সে জীবনটা শেষ করে এসছে, তখন তাকে বলা হবে লা দারাইতা বলা তালাইত, তুমি জ্ঞানীও হওনি, তুমি কোরআন তেলাওয়াতও করনি। এই হাদিসটি আরো কয়েকদিন আমি বলেছিলাম, এটা বড় ভয়ঙ্কর হাদিস, ইসলাম সম্বন্ধে অজ্ঞ মূর্খ থাকার কোনো সুযোগ নাই, ইসলামকে কিতাবি ভাবেই জানতে হবে, জ্ঞানী হয়ে ইসলামকে পালন করতে হবে। কমপক্ষে 40টি হাদিস যদি কেউ এই উম্মতের জন্য মুখস্থ করে, নিজের জন্য মুখস্থ করে, তাকে কিয়ামতের ময়দানে ফাকিহ জ্ঞানী রূপে আল্লাহ তাআলা তুলবেন। এই হাদিস তো আপনারা জানেন, অনেক বড় বড় মনীষীরা এই জন্য 40 হাদিস, ইমাম নববী 40 হাদিসের উপর বই লিখেছেন, আল্লাহর বাইন লিন নববী, অনেক বড় বড় মুহাদ্দিস হাদিস বেত্তারা 40টি হাদিসের উপরে অনেক বই তারা লিখেছেন, শুধু 40টি হাদিস। আপনি বুখারি থেকে 40টি হাদিস মুখস্থ করে নিন, সালাতের জন্য 10টা, জাকাতের জন্য 2-4টা, সিয়ামের জন্য কয়েকটা, হজের জন্য কয়েকটা, তারপর আপনার ইমানের জন্য কয়েকটা, হালালের জন্য কিছু, হারামের জন্য কিছু, এইভাবে আপনি আপনার এই পুঁজিগুলো যদি সংগ্রহ করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, নাদ্দার আল্লাহুম রান সামিয়া মাকালাতি ফাওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিআহা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাজীব করুন যে আমার কথা শুনেছে, শুনে মুখস্থ করেছে, আর আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে যেইভাবে সে শুনেছে, যেইভাবে সে জানতে পেরেছে, ঠিক সেইভাবে মুখস্থ করা হাদিসটি আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। নিজে জ্ঞান শিখতে হবে, আরেকজনকে শিখাতে হবে। এই দেশে অন্তত 40 লক্ষ আলেম আছে, 40 লক্ষ আলেম আছে, আলেম নাম নামওয়ালা, ভিতরে জিনিস আছে কি সেটা কতজন আছে আমি জানি না, কিন্তু আলেমের দাবি করতে পারে এইরকম 40 লক্ষের মতো আছে। এরা প্রত্যেকে যদি 50টা লোককে কোরআন এবং কিছু সহি হাদিস শিক্ষা দেওয়ার দায়িত্ব নেয়, 40 লক্ষ আলেম, একজনে 50 জন করে শেখালে 20 কোটি লোকের শিক্ষা হয়ে যায়। কিন্তু আছে লোক তো আমাদের 16 কোটি, 16 কোটির মধ্যে আরো বাচ্চা কাচ্চা মিলে আরো কত কোটি বাদ যাবে, এক একজনের ভাগে 20-25 জনের বেশি পড়বে না। আপনারা যারা সহি হাদিস আলামিনে শুনেন, আপনারা কি পরিবারে গিয়ে কাউন্সিলিং করেছেন? ম্যাক্সিমাম পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পিতা আলামিনে আসে কিন্তু পুত্র চলে গেছে মন্দিরে, গির্জা। কি দুর্ভাগ্য এখন মুসলমানদের উপরে যাচ্ছে। ইউরোপের গির্জাগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আর ধরে রাখতে পারছে না তারা। ইউরোপের গির্জাগুলির করুণ কাহিনী এখন পত্রপত্রিকায় আসে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল মায়েদা যেটা বলেছেন, এই দেখুন, ইউরোপের গির্জাগুলো, ইউরোপ জুড়ে গির্জা ভেঙে গড়ে উঠছে মসজিদ। জার্মানিতে 40,000 গির্জা আছে, এই 2 বছরে 15-20,000 গির্জা বিক্রি হয়ে যাবে। এগুলি ম্যাক্সিমাম মুসলিমরা কিনে নিচ্ছে। আলামিন মসজিদ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত, কিছু গির্জা ওখানে কিনে মসজিদ বানাতে। আলামিন মসজিদ শুধু বাংলাদেশে থাকলেই তো হবে না, আলামিন মসজিদের এই পরিধি সারা ওয়ার্ল্ডে ছড়াতে হবে। আমি গির্জার প্রসঙ্গটা এই জন্য এনেছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদার সমাজ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা মুসলিমরা যদি মুরতাদ হতে শুরু করো, ধর্মত্যাগী, আমার ইসলামকে ভালো যদি না লাগে, ইসলামী জীবনধারা পছন্দ হয় না, ইসলামের হিজাব পর্দা ভালো লাগে না, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এদিকে যেও না, এটা বলো না, এটা দেখো না, খালি না 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 যে বলো, ভালো লাগে না। এত সুন্দর একটা সিরিয়াল চলছে, এখন নাকি দেখা যাবে না, দেখলে নাকি চোখের মধ্যে সীসা গলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এত সুন্দর একটা সিরিয়াল, এইটাও দেখা যাবে না, এটা কথা হলো না, এই ধর্মটাই ভালো না। শিশুর সামনে কি সুন্দর লাল টুকটুকে একটা জিনিস পেঁচানো, কি সুন্দর শিশু দেখতে পাচ্ছে, কি কালার, স্বর্ণের চেয়ে উজ্জ্বল। শিশু এটা হাত বাড়িয়ে নেবে, মা এক ঝটকায় শিশুকে দশার দরে নিয়ে ফেলে দিয়েছে, সে মায়ের উপর খেপা। এটা একটা মা হলো, এত সুন্দর জিনিসটা আমাকে ধরতে দিল না, নিতে দিল না। আসলে ওটা হিটার, হিটারের তার, লাল, কি সুন্দর স্বর্ণের ছো উজ্জ্বল দেখাচ্ছে। শিশু ওটাকে তার খেলনা বস্তু মনে করে সে ধরতে চাচ্ছে, আর মা ঝটকা দিয়ে দূরে সরিয়ে দিল। এখন শিশু তার বুঝহীনতার কারণে মায়ের উপর খেপা। মা বলে, শিশুরে বাবারে, তুই ক্ষিপ্ত হ, একদিন বুঝবি এটা কি জিনিস ছিল আর তুই কি ভাবছিলি। ইসলাম যেখানে না করেছে বুঝতে হবে এটা হিটারের তার, টাচ করলে মরণ, ধরে ফেলবে। মানে আমরা তো আমরা শিশুর মতো অবুঝ হয়ে গেছি, ইসলামের না গুলিকে আমাদের ভালো লাগে না। বাবারে তুই ইয়াবা খাস না, বায়াগ্রা নায়াগ্রা খাস না, এই দেখো এই যে মৌলভী সাহেব, এদের মধ্যে কোনো স্মার্টনেস আছে, এরা কোনো শিল্পকলা চারুকলা বুঝে, বেরসিক বেউদ, এই মৌলভীগুলি সমস্যা। বয়স যখন 21-22 বছর হলো, এখন তো আর হাঁটতে পারে না, বসা থেকে উঠলে মাথা চক্কর দেয়, ফাজরের হাড়গুলি দেখা যায়। এমন হুজুর বড় ভুল করছিলাম, এই 4-5 বছর একটা জগতে ঢুকেছিলাম, ঢুকে দেখি আল্লাহ, মৌলভীরা যে জান্নাতের কথা বলে, দুনিয়াতেই তো সে জান্নাত আছে, হাতের কাছে সবই পাওয়া যায় চাওয়া মাত্র, কি চাই। আসলে যে উনি ভালো জিনিসই হালাল ছিল, হারাম উপায়ে খেতে গেলে যে আরেক হারামে ধরবে এটা ওনার জানা ছিল না, হালালকে হারাম ভাবে নিতে গেলে যে আরো কয়েকটা হারামে ধরে খেয়ে ফেলবে আপনাকে, এটা তো আপনার জানা নাই। উনি ওই হারামকে ধরতে গিয়ে শেষ পর্যন্ত ইয়াবা নামক আরেক হারামে ধরছে, হেরোইন নামক আরেক হারামে ধরছে, বায়াগ্রা নায়াগ্রা আরেক হারামে ধরছে, ওই হারামে ধরে তো এখন সব শেষ, লাইফ মার্ডার। একুশ বছরে বুড়ো, একুশ বছরে উনি সর্বহারা। এখন ইসলাম যে বলেছে এই পথে যেও না, এই মদ খেও না, এই ব্যভিচারের রাস্তায় যেও না, এই পথ তোমার জন্য ধ্বংসাত্মক, এই পথ ছেড়ে এই পথে আসো, এটা তোমার জন্য উত্তম, এটা বুঝে নাই। বুদ্ধি দিয়ে বোঝা যায় না, জ্ঞান নাই, জ্ঞানের অভাবে বুঝে নাই। বুঝেছে কখন? যখন সব হারিয়েছে তখন। আজকে আমাদের বাংলাদেশে আজকে মুসলমানদের এই দশা হচ্ছে। আলামিন মসজিদ থেকে খুতবা শুনে আপনার শিশুদেরকে বুঝাতে হবে গিয়ে। বাংলাদেশের সামনের দিনগুলো বড় করুণ, কঠিন, বিপর্যয়কর, সারা বিশ্বের চেয়ে বেশি বিপর্যয়কর দিন বাংলাদেশের সামনে আসতেছে। যে অবক্ষয় হয়েছে, কারণ এত ঘন বসতি পৃথিবীর কোনো দেশে নেই। এখানে একটা যুবকের চরিত্র হারানো, একটা তরুণী মেয়ের চরিত্র নষ্ট হওয়া মানে মুহূর্তে কয়েক হাজার তরুণ তরুণী ধ্বংস হয়ে যাবে। এত ঘন বসতি, এর থেকে সে জানবে, ওর থেকে সে জানবে মুহূর্তের মধ্যে। এই ঢাকাতে প্রতি একর জমিনে কত হাজার লোক বাস করে হিসাব করে, প্রতি একর জমিনে মনে হয় 25,000 লোক বাস করে। যে এক এক বিল্ডিং এক একরকে 25,000 একর 25 একরে রূপান্তরিত করেছেন উপরের দিকে। এরা নামলে তো নিচে আর জায়গা হয় না। অতএব আসলে জ্ঞানেই পারে আমাদেরকে উদ্ধার করতে। এই জন্যই কোরআন এবং সুন্নার এই জ্ঞানগুলি নিজে অর্জন করতে হবে, নিজের স্ত্রীকে শিখাতে হবে, নিজের ছেলেগুলিকে শিখাতে হবে, নিজের মেয়েগুলিকে শিখাতে হবে। এখন বিদ্যালয়ে শিখবে সেই সুযোগ সংকুচিত হয়ে আসছে। বিদ্যালয়ের বুদ্ধিজীবীরা ওই বেদুইনের মতো, ভুট্টা হলে তাদের কাছে মর্যাদা আছে, কদর আছে, মূল্য আছে, মণিমুক্তা হলে এটা কোনো কদর নাই, এটা তারা বুঝে না। এখন আপনাকে শিখাতে হবে। নবীজি বলেছেন ফালিউবাল লাগি শাহিদ মিন কুমুল গায়বা, যেই জ্ঞানের কোনো আসরে উপস্থিত ছিল যা যা পেয়েছ সব, যারা পায়নি ওদেরকে পৌঁছে দেয়া তোমার দায়িত্ব। আল্লামু সাবিয়ানাকুম, তোমাদের শিশুদেরকে তোমরা শেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিশুদেরকে তিনি বলেছেন ইফতাহু সাবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, শিশুদের ভাষা কথা ফুটাও লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কথা যখন মুখে ফুটতে শুরু করে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ধরিয়ে দাও, যে আজান জন্মের সাথে সাথে দিয়েছো। এখন সে আজান, তখন সে ছিল শ্রোতা, এখন এক দেড় বছরে তার ভাষা ফুটি ফুটি ভাব। এখন শুধু শ্রোতা হলে হবে না, বক্তা হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বক্তব্য মুখে ধরাই দাও। এগুলি চিরস্থায়ী রেকর্ড, এটা মনোবিজ্ঞান শিশু বিজ্ঞান বলছে। এই শিক্ষা যে শিশু পায় তাকে বিভ্রান্ত কেউ করতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলার মা উম্মু সুলাইম উনি বলছেন আমার আনাসের পিতা মালিক, সে কাফির ছিল, তখনও সে ইসলাম কবুল করেনি, আমার ভয় ছিল যে এই কাফির পিতা আমার এই শিশুর কি সর্বনাশ করে, আমি এই জন্য দুধ ছাড়াবার আগেই তাকে ইসলামী শিক্ষা আমি দিয়ে দিয়েছি, বুকের মধ্যে রেখেই তাকে আমি ইসলামী শিক্ষা দিয়ে দিছি। আপনারা সেই ব্যবস্থা করেন, শিশুর সামান্য বুঝ হলে পরে আজকে যে অবস্থা সমাজের, দেশের বুদ্ধিজীবীদের যে দৌরাত্ম্য বা বুদ্ধি, শুধু বুদ্ধির পিছনে যেভাবে ছুটেছি জ্ঞান বাদ দিয়ে, সমাজ যে কি হবে সামনে সেটা আল্লাহ জানে। প্রিয় ভাই বোনেরা, এই জন্যই জ্ঞানী হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি জ্ঞানী হও তা তুমি মনে করো যে আল্লাহ তোমার ভালো চেয়েছেন, তুমি ক্ষমা পেয়ে যাবে। একজন মহান জ্ঞানী ইমাম মুহাম্মদ সহিহ হাদিসের মানুষ, উনি মৃত্যুর পরে ওনাকে তার একজন বন্ধু স্বপ্নে দেখেছেন, জিজ্ঞাসা করেছেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন মুহাম্মদ তোমাকে আজাব দেওয়ার ইচ্ছে থাকলে এই জ্ঞানগুলো আমি তোমাকে দিতাম না, তোমাকে আমি আজাব দেব না, এটা আমার পরিকল্পনা ছিল, এই জন্য এই সহি জিনিসগুলি এই জ্ঞানগুলি তোমাকে আমি দিয়েছি। দুনিয়ার কেউ বলতে পারে না আল্লাহ আমার জন্য কি চান, একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে যে এই সহি জ্ঞানগুলো শিখে সে এই তৌফিকটা পেলে সে বুঝতে পারবে, যে সে জানতে পারবে, তার জানা উচিত যে আল্লাহ আমার ভালো চাচ্ছেন, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে জান্নাত দিবেন, না হলে আমি এই সহি জিনিসগুলি আমি এই জ্ঞানগুলো পেতাম না। আল্লাহ আমাদের সবাইকে এই সহি জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান, বুদ্ধিকে জ্ঞানের নূর দিয়ে আলো দিয়ে আলোকিত করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদাহ লাকাল হামদু ইয়া রাব্ব আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া ইলাইকাল মুশতাকা وانت المستغاث ولا حول ولا قوه الا بالله يا رب لك المحامد كلها ولك الثناء كله كما تحب وترضى وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। প্রিয় ভাইরা, আখিরাতকে স্মরণ করুন, চূড়ান্ত এবং শেষ জীবন, অনন্ত অনন্ত জীবনকে স্মরণ করুন। আখিরাতের দৃঢ় বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো পরিবার, কোনো জাতি কখনো সৎকর্মপরায়ণ হতে পারেনি। আখেরাত বিশ্বাসেই মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে, আখেরাতের জবাবদিহিটা মানুষকে পাপাচার থেকে ফিরিয়ে রাখে, আখেরাতের জাহান্নামের ভয় মানুষকে কুফর শিরিক থেকে, মানুষকে অন্যায় অনাচার থেকে, জুলুম অত্যাচার থেকে, আল্লাহর অধিকার বান্দার অধিকার বিনষ্ট করার হাত থেকে উদ্ধার করে। আখেরাতের জবাবদিহিতার ভয়, হাসরের দিনের সে জাহান্নামের ভয়, এই জন্য আখেরাত চর্চা করতে হবে, আখেরাতের মানুষ হতে হবে, আখেরাত মুখী হতে হবে, আখেরাতের চিন্তা সকাল সন্ধ্যা দিবারাত নিজের মধ্যে পোষণ করতে হবে, প্রতিটি সালাত জীবনের শেষ সালাত মনে করতে হবে। আমরা কি কেউ পড়েছি আমাদের জীবনে একটি নামাজও কি এমন পড়েছি যে এই সালাতটি আমার জীবনের শেষ? নবীজিতে বলেছেন প্রত্যেকটি সালাত সল্লে সালাতাম ওয়াদ্দাইন, তুমি প্রত্যেকটা নামাজ সালাত পড়বে এমন ভাবে যে এটাই শেষ সালাত। কে তোমাকে গ্যারান্টি দিয়েছে যে জোহর পড়েছো আসরও পড়তে পারবে, আসতে পারবে, বেঁচে থাকবে? কোনো গ্যারান্টি নাই। অতএব নবী রাসূলদের পুরো জিন্দেগি স্টাডি করলে এটাই দেখা যায় যে এরা সব আখেরাতের মানুষ, এরা থেকেছে দুনিয়ায় কিন্তু সব করেছে পরকালে, এখানে বসে বসে আকাশের উপরে জীবনকে সাজিয়েছে, কারণ ওখানে তো যেতে হবে, মৃত্যুর পরে সেখানে যেতে হবে, চিরস্থায়ী নিবাস সেখানে। এজন্য ক্ষণস্থায়ী এই পৃথিবীতে বসে চিরস্থায়ী সেই জগৎটাকে নির্মাণ করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আজকে আখেরাতের বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আজকে সমাজে সফলতা, আখেরাতের সফলতা, জান্নাতে যাওয়ার যেসব কর্ম এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, জাহান্নামে যাওয়ার কর্মগুলোকে আমরা আমাদের জীবন কর্ম হিসেবে গ্রহণ করে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্রের মানুষগুলোকে আখেরাত মুখী বানিয়ে দিন, মুসলিমদেরকে আখেরাত মুখী বানিয়ে দিন, কোরআন ও সহিহ সুন্নাহ মুখী বানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন, সকল মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন। রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, কোনো মুমিনের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখেন না আল্লাহ, সকল খাঁটি মুমিনকে আল্লাহ ভাই ভাই বানিয়ে দিন, সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করে দিন আল্লাহ আমাদের মধ্যে। আলামিন মসজিদে কেন আসবেন আপনারা? এই জন্য আসবেন যে এখানে সহি সুন্নার গ্যারান্টি আছে, এই জন্য আসা উচিত, আরও 210 জনকে নিয়ে আসা উচিত, এবং এইভাবেই যাতে সব মসজিদে সহি একটা কথাও রেফারেন্স, সহি ডকুমেন্টস ছাড়া যাতে কেউ না বলেন, সেই পরিবেশটা দেশময় তৈরি করা উচিত। যিনি জেনেছেন তার দায়িত্ব বেড়েছে অবশ্যই। অন্ধ যদি গর্ত পড়ে তার সামনে, তাহলে তিনি মার্ডার কেসের আসামি হবেন। তোমার, তুমি চক্ষুষ্মান ছিলে, তোমার সামনে অন্ধ ব্যক্তিটি মরে গর্তে পড়ে মারা গেল, তুমি দোষী। এই জন্য যারা এখনো অন্ধ আছে তাদেরকে হাত ধরে নিয়ে আসতে হবে, সহি তরিকায় নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহা ইযকুরকুম ওয়া দুহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সবগুলো সাজা করুন।